কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 11ই মে বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিশ্বে 2022 সালে 7 কোটি 10 লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত, ইত্তেফাক। মহানবীকে নিয়ে কটূক্তি, বদরুন্নেসার ছাত্রীর 2.5 বছরের কারাদণ্ড মানব জমিন। বিয়েতে রাজি না হয়, তরুণীকে কুপিয়ে হত্যা, আইসিইউতে মা, প্রথম আলো। চোখ বেঁধে যুবলীগ নেতাকে নির্যাতন, ওসি প্রত্যাহার, যুগান্তর। স্বাস্থ্য খাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম। পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, রাষ্ট্রসংঘে বিরোধিতা চীনের, সংবাদ প্রতিদিন। 1 কোটি 20 লক্ষ যুব অপেক্ষায়, রেগায় কাজ মিলেছে 5% গণশক্তি। প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠানে মমতার মুখোমুখি শুভেন্দু, উঠে দাঁড়ালেও এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত গভীর, ভাঙতে পারবে না কেউ, অমিত শাহ এ খবর দিয়েছে দৈনিক মানব জমিন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা অমিত শাহ বলেছেন যে দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, সম্পর্ক এতটাই গভীর। অমিত শাহের এই বক্তব্যকে প্রশংসা করতে হয়, কারণ তিনি বিদেশের সম্পর্কের ধরন সম্পর্কে এবং ঋদ্ধতা ঘনিষ্ঠতা সম্পর্কে কথা বলেছেন। এই ধরনের সম্পর্ক হওয়া উচিত বলে আমরা নিজেরাও মনে করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে সবসময় অত্যন্ত সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করলেও ভারত মাঝে মাঝেই পথ হারিয়েছে, খেয়ে হারিয়ে ফেলেছে। যেমন স্বাধীন বাংলাদেশ পথ চলা শুরু করতে না করতেই ভারত আমাদের পদ্মা নদী বা ভারতের গঙ্গা নদীর উপর ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের স্বাভাবিক জীবন ধারাকেই বদলে দেওয়ার ব্যবস্থা করেছে, বাংলাদেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তার পরবর্তীতে নানা আলোচনা, কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে কিছুটা সমাধান হয়েছে, কিন্তু ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশ আজ কত বড় ভয়াবহ রকমের ক্ষতির মুখে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এরপরে তিস্তা নদীর পানির ভাগাভাগির যে প্রশ্ন, দীর্ঘদিন ধরে এই চুক্তি হবে হবে করছে, কিন্তু চুক্তি হয় না, চুক্তি করে না। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে আর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে, মাঝখান দিয়ে বাংলাদেশ তিস্তা নদী থেকে পানি পাচ্ছে না। আমাদের অভিন্ন সীমান্তে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রায় ভারত বাংলাদেশের লোকজনকে গুলি করে হত্যা করছে। এ নিয়ে বহুদিন দরবার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকারের সমাধান হয়। এরপরে আমরা ভারতকে ট্রানজিট দিয়েছি, কিন্তু নেপালের সাথে যোগাযোগ করার জন্য সামান্য 15 কিলোমিটার পথ আমাদের প্রয়োজন, সেটা কিন্তু ভারত দিতে অনেক গড়িমসি করছে। আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই ভারতের অনুকূলে সবকিছু দিয়েছি, রয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো আমরা পারিও না, আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এ সমস্ত বিষয়গুলোকে ভারত বেশিরভাগ ক্ষেত্রে মিসইউজ করেছে, ব্যবহার করেছে, আমরা ক্ষতিতে পড়েছি। ভারতের সীমান্ত দিয়ে যেভাবে অবাধে ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করে, সে ব্যাপারে আমরা দুষ্কৃতকারীদেরকে কোনোদিন গুলিবিদ্ধ হতে দেখি না। গরু আনতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা অনেক বেশি চোখে পড়ে। আমরা কোনো অন্যায়কেই জাস্টিফাই করি না, কিন্তু সব অন্যায়েরই একটা সমাধান হওয়া উচিত, অন্যায়কে অন্যায় ভাবেই দেখা উচিত। এরকম অনেক ব্যাপার আছে যা আসলে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ যতটা করেছে, ভারত আসলে তা করেনি, করে না। এমনকি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ভারতে পর্যন্ত দেখানো হতো না, আজকাল হয় কিনা আমি ঠিক শিওর না। আমরা মনে করি ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ, আমাদের যেমন তাদের প্রয়োজন তেমনি তাদেরও আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক থাকা উচিত এবং এই সম্পর্ক সত্যিকার অর্থেই বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব। নিন্দা জানানোর এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
জি, গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে। গত মঙ্গলবার গভীর রাত থেকে এই হামলা শুরু করেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার থেকে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো পাল্টা হামলা শুরু করেছে। তাতে ইহুদিবাদী ইসরায়েল আরো বেশি মারাত্মকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা শুরু করেছে। একটা জিনিস লক্ষণীয় যে গাজার উপর হামলার তীব্রতা কতটা ভয়াবহ হলে জাতিসংঘের মহাসচিব এই নিন্দা জানাতে বাধ্য হয়েছে। বাস্তবতা হচ্ছে যে জাতিসংঘ তখনই কথা বলেছে যখন একেবারেই সাধারণ নিয়ম প্রথার বাইরে চলে গেছে, আর কথা না বললে নয় তখন জাতিসংঘের মহাসচিব কথা বলেছেন। আমি এটি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, কারণ জাতিসংঘ মহাসচিবের মূলত কাজ যা আমি যাই পর্যন্ত দেখেছি সেটি হচ্ছে যে আমেরিকার সুরে কথা বলা। আমেরিকা ইসরায়েলের পক্ষে কথা বলবে, অর্থাৎ জাতিসংঘ মহাসচিবও সেই সুরে কথা বলবেন, এটা স্বাভাবিক। তা যদি না হতো তাহলে আজকে 2007 সাল থেকে গাজার উপরে অবরোধ রয়েছে। জাতিসংঘ নামক এই যে প্রতিষ্ঠান, তারা কি করেছে এ ব্যাপারে কোনো সমাধান করতে পারে? ফিলিস্তিনের নাগরিকদের কোনো অধিকার নেই ইসরায়েলের আগ্রাসনের জবাবে তারা কোনো কিছু বলতেও পারে, এইরকমই তো ব্যাপারটা। এই সমস্ত সবকিছুই হচ্ছে, সবকিছুই হয়ে আসছে জাতিসংঘের চোখের সামনে, পশ্চিমা নেতাদের চোখের সামনে, পশ্চিমা কথিত মানবতাবাদীদের চোখের সামনে। তারপরেও গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো সন্ত্রাসী সংগঠন হয়, আর ইহুদিবাদ ইসরায়েল এত বড় গণহত্যা চালানোর পরেও তারা রাষ্ট্র শক্তি হিসেবে ভিকটিম হিসেবে স্বীকৃতি পায়। এগুলো অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। এই দুঃখজনক পরিস্থিতির অবসান তখনই ঘটতে পারে যখন সত্যিকার অর্থে জাতিসংঘ জাতিসংঘের ভূমিকা রাখবে। জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আমেরিকার হাত থেকে, আমেরিকার নাগাল থেকে বের না হতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভালো ভূমিকা রাখতে পারবে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই কর্ণাটক ত্রিশঙ্কু, তবে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 4 দশকের ধারা মেনেই এবারও ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা কর্ণাটকে। বুধবার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস, বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপিকে পেছনে ফেলে সবচেয়ে বড় দল হতে পারে কংগ্রেস। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে নিরঙ্কুশ গরিষ্ঠতা দেয়া হলেও অধিকাংশ সমীক্ষাতেই ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেয়া হয়েছে। তেমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়ার দল JDS এর ভূমিকা। যদিও নির্বাচনে এমন বুথ ফেরত সমীক্ষার ফল সবসময় যে মেলে তা কিন্তু নয়। ১ কোটি ২০ লক্ষ যুব অপেক্ষায় রেগায় কাজ মিলেছে 5%। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কাজ চেয়েছিলেন প্রায় 1 কোটি ২০ লক্ষ যুবক, তাঁদের 5%কে কাজ দিয়েছে পঞ্চায়েত। রাজ্যের 18 থেকে 40 বছরের গ্রামবাসীদের প্রতি মোদী সরকার এবং দিদি সরকারের এই অবদান উঠে এসেছে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনায়। কাজ চেয়েছিল 1 কোটি ২০ লক্ষ যুবক, তাদের মাত্র 5%কে কাজ দিতে পারা গেছে। পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, রাষ্ট্রসংঘে বিরোধিতা চীনের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাষ্ট্রসংঘে ফের ভারতের বিরোধিতা করল চীন। পাকিস্তানি সন্ত্রাসবাদীকে নিষিদ্ধ করতে চেয়ে ভারতের প্রস্তাব খারিজ করে দিল বেইজিং। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি আব্দুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত, বাধা দিল চীন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।